মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন আজকের গল্প রাত তিনটের পর। রাত তিনটে, দি ডেভিলস আওয়ার। লোকে বলে ঠিক এই সময়েই নাকি আমাদের চারপাশে ভূত প্রেত কিংবা অলৌকিক জগতের প্রাণীদের উপস্থিতি সব থেকে বেশি হয়। তবে আপনারা তো জানেন আমরা প্রমাণ ছাড়া প্রায় কিছুই বিশ্বাস করতে চাই না। আজ থেকে 5 বছর আগে কোনো একদিন রাত ঠিক তিনটে নাগাদ আমার ঘুম ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পরে আর কিছুতেই ঘুম আসতে চায় না। তখন জানলা দিয়ে স্ট্রিট ল্যাম্পের হলদে আলো এসে পড়ছিল আমার চোখে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই একটা গল্প আসে আমার মাথায়। আজ থেকে 4 বছর আগে মাঝরাতে লিখে ফেলা সেই গল্পটা দিয়েই যাত্রা শুরু হয় মিডনাইট হরর স্টেশনের। আমাদের সমস্ত অলৌকিকতার শুরু ওই রাত তিনটের পর থেকেই। যারা এই গল্পটা আগে শুনেছেন তারা গল্পের আগা পাঁচতলা এবং শেষটা জানেন, দ্বিতীয়বার শুনতে চাইলে কান পাতুন। আর যারা আগে শোনেননি, কি করছিলেন মশাই এতদিন? হ্যাঁ, হাত বাড়িয়ে রেডিওটা বন্ধ করে পাশ ফিরে শুলাম। বিছানার পাশে রাখা হাত ঘড়িটায় রাত ঠিক 3টে বাজে। একটু আগেই ঝড় হয়ে গেছে। মাথার কাছের জানলাটায় আম গাছের ছায়াটা দুলে উঠছে বারবার। খানিকটা দূরে একটা কুকুর কয়েকবার ডেকে চুপ করে গেল। অন্যদিন হলে এসব ভাবনা মাথাতেই আসতো না। আমার ছোট থেকেই রাত 12টার আগে ঘুমিয়ে পড়ার অভ্যাস। দু একটা দিন ছাড়া সে নিয়মের ব্যতিক্রম হয়নি বললেই চলে। অথচ দিন তিনেক হলো কিছুতেই আমার ঘুম আসছে না। প্রথম দিন ঘুম হয়নি বলে একটা ঘুমের ওষুধও খেয়েছিলাম, তাতেও কোনো কাজ হয়নি। আজ ওষুধের মাত্রাটা একটু বেশি হয়েছে, আশা করেছিলাম তাতে কাজ দেবে। তবুও এই রাত 3টে পর্যন্ত আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। শরীর খারাপ নেই, এই কদিনে সেরকম পরিশ্রম করিনি, শুধু রাতে শুতে এলেই এই সমস্যা, ঘুম আসছে না। আশ্চর্যের ব্যাপার হলো তাতে আমার সেরকম অসুবিধাও হচ্ছে না। ঘুম না হলে যেরকম চোখ লাল বা মাথা ব্যথা হওয়ার কথা তার বিন্দুমাত্র লক্ষণও নেই। এই কদিনে কিরকম যেন পরিবর্তন হয়েছে আমার। একা থাকার জন্য কিনা জানি না, চারপাশ সম্পর্কে আমার ইন্দ্রিয়গুলো বেশি সজাগ হয়ে পড়েছে। একা অবশ্য আমি আগে থাকিনি তা নয়, আগের বছর বসন্ত উৎসবের সময় সুবর্ণার শান্তিনিকেতন চলে যাওয়ায় আমি একাই ছিলাম। তখন দিব্যি কেটেছে, দিনে অফিস রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম। দিনগুলো যে কোথা দিয়ে কেটে যেত খেয়ালই হতো না। এবার কিন্তু তেমন হচ্ছে না। দিন কতক হলো আমার চিকেন পক্স হয়েছে, এখনো পুরোদমে শুরু হয়নি, তবু বুকে পিঠে মিলিয়ে প্রায় গোটা 30 ফোঁড়া ইতিমধ্যে গজিয়েছে। সুপর্ণার এর আগে পক্স হয়নি, তাই রোগটা শরীরে ঢুকেছে বুঝেই আমি তাকে একরকম জোর করেই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি।
প্রথমটা গাঁই গুঁই করলেও পরে গায়ে ফোঁড়া বেরোবার ভয় কিনা জানি না সে যেতে রাজি হয়েছে। তারপর থেকে আমি একা, তার সঙ্গে এই অনিদ্রা। এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। চিরকাল আমি একটু ঘুম কাতুরে, তিন দিন না ঘুমিয়ে কি করে যে সুস্থ আছি সেটাই আশ্চর্যের। বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘুম যখন হবে না তখন ঘরের আলোটা জ্বালানো যাক। আমাদের ঘরটা ছোটোখাটো, আসবাবপত্র সেরকম কিছু নেই। চেয়ার টেবিল ছাড়া আছে একটা আলমারি, একটা দেরাজ, একটা বিছানা আর একটা পুরনো স্টিলের বাক্স। লম্বায় প্রায় 5 ফুট, চওড়ায় 2 ফুট। বিয়ের আগে সুপর্ণার বাবার কলকাতায় একটা শাড়ির দোকান ছিল। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে দোকানটি বেচে দিয়ে তিনি বিধবা বোনের কাছে চলে যান। তো এই দোকানের অবশিষ্ট শাড়ি আর গয়নাগাটি তিনি জমা রেখে যান সুপর্ণার কাছে। সেগুলো জমা না দান তা আমি বলতে পারি না, মোট কথা সেগুলোর স্থান হয়েছে ওই প্রমাণ সাইজের বাক্সের ভিতরে। ভিতরে কিছু গয়নাগাটি ও শাড়ি আছে বলে চাবি সুপর্ণা জখের ধনের মতো আগলে রাখে, কখনো কাছছাড়া করে না। এই কবছরে ওর ভিতরে চোখ দেওয়ার সুযোগ আমার হয়েছে প্রায় 12-10। যাই হোক, ও ছাড়া ঘরে আর আসবাব নেই বললেই চলে। কলসি থেকে জল গড়িয়ে নিয়ে একটু গলায় ঢাললাম, খানিকটা মাথাতেও দিলাম, অস্বস্তিটা কমল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আর মোড়া ভাঙলাম। একটু ছাদে গেলে হয়, ঘরের ভিতরটা কেমন যেন গুমোট হয়ে আছে। জানলাগুলো খুলে দেওয়া যায় কিন্তু খোলা জানলার দিকে বারবার চোখ চলে যায় আমার। মনে হয় এই বুঝি কেউ এসে দাঁড়াবে। সত্যি বলতে কি এই ভূতের ভয়টা আমার এই বয়সে পৌঁছেও যায়নি। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম। চারপাশ জমাট অন্ধকারে ভরে আছে, আকাশে বুড়ো আঙুলের নখের মতো চাঁদ উঠেছে, হালকা মায়াবী আলোয় ঠেকে আছে চারপাশটা। ফিনফিনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, মনটা ফুরফুরে হয়ে গেল। টেপটা পাঁচিলের উপরে রেখে চালিয়ে দিলাম। শীতের হাওয়ায় গাছে গাছে ঘষা লেগে ঝরঝর করে একটা আওয়াজ হচ্ছে, তার সঙ্গে রূপলি জ্যোৎস্না। মনে হলো ঘুম না এসে ভালোই হয়েছে, এমন একটা মায়াবী রাত ঘুমিয়ে কাটানো অর্থহীন। গান শোনার একটা বাতিক থাকলেও আমার নিজের গানের গলাটা একেবারেই আশাপ্রদ নয়। ছোটবেলায় গানের স্কুলে কি এক বেয়াদবি করেছিলাম বলে গোপীবাবু বেত্রাঘাত সমেত বিতাড়ন করেছিলেন, তারপর থেকে এখন অবধি শুধু শোনা নিয়েই আছি, খাটো সামনে গাইবার সাহস হয় না। এখানে অবশ্য আশেপাশে কেউ নেই, চারপাশের বাড়িগুলো অন্ধকার জড়িয়ে ঘুমাচ্ছে। আমি আস্তে আস্তে গাইলে কেউ শুনতে পাবে না, কিন্তু তাও গান গাইবার ভরসা পেলাম না। গানের গুঁতো একটা ভূত এসে যদি উপস্থিত হয়। হঠাৎ মনে হলো এক কাজ করলে কেমন হয়, টেপ রেকর্ডারটা যখন সঙ্গেই এনেছি তখন কবিতা রেকর্ড করলে কেমন হয়, তার তো আর বেসুর হওয়ার জো নেই। খাসা আইডিয়া, একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট ঢুকিয়ে রেকর্ডিংয়ের বাটনটা টিপে দিলাম। The breeze, the breath of God, it's still, and the mist upon the hill, shadowy, shadowy yet unbroken, is a symbol and a token. How it hangs upon the trees, a mystery of mysteries. আমার কবিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ঠিক নিচ থেকে একটা কুকুর ডেকে উঠল, সেটাও বোধহয় রেকর্ড হয়েছে। যে ক্যাসেটটা আবার ব্যাকরিল করে চালিয়ে দিলাম। আমার দুর্ভাগ্য, সেটা থেকে কবিতা দূরে থাক, শোঁ শোঁ আওয়াজ ছাড়া আর কিছুই বেরোলো না। বিরক্ত হয়ে বন্ধ করে দিলাম, কালই সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। মনটা খিঁচড়ে গেল, আবার নিচে নেমে যাব কিনা ভাবছি, এমন সময় মনে হলো পাশের বাড়ির ছাদ থেকে দুম দুম করে যেন আওয়াজ আসছে, যেন খালি ছাদের উপরে কেউ লোহার হাতুড়ি পিটছে। আওয়াজটা সন্দেহজনক, কয়েকদিন হলো এপাড়ায় চোরের উপদ্রব হয়েছে, জানলা দিয়ে হাতের সামনে কিছু পেলেই তুলে নিচ্ছে। তবে এমন অদ্ভুত শব্দ করে কেউ চুরি করবে বলে তো মনে হয় না। একটু কৌতূহল হলো, আওয়াজটা ছাদ থেকে আসছে তাতে সন্দেহ নেই, কিন্তু পুরো ছাদটাই তো আমি হালকা চাঁদের আলোয় দেখতে পাচ্ছি, কোথাও কেউ নেই, অন্তত এমন বিকট আওয়াজ করার মতো কিচ্ছু নেই। ভাবলাম একবার নিজেই গিয়ে দেখা যাক, চুরি ছাড়া অন্য অপরাধ হতে বাধা কোথায়। আমাদের ছাদ থেকে পাশের বাড়ির ছাদটা বেশি দূরে নয়, মোটামুটি মিটার খানেকের দূরত্ব। আমি পাঁচিলের উপরে দাঁড়িয়ে কার্নিশের উপরে নামলাম। ব্যাপারটা বোধহয় ঠিক হচ্ছে না, রাত বিরেতে নানান রকম শব্দ হতেই পারে, তাছাড়া নিজের বাড়ির ছাদ হলেও কথা ছিল, আমাকেই আবার কেউ চোর না ভেবে বসে। ভেবে দেখলাম নিচে গিয়েও আমার করার কিছু নেই, ঘুম তো আসবে না, অগত্যা বিছানার উপরে পড়ে থেকে একঘেয়েমি লেগে যাবে, তার থেকে এইরকম অ্যাডভেঞ্চার ভালো। সামনের দিকে তাকিয়ে অবশ্য একটু দমে গেলাম, এ বাড়ি থেকে ও বাড়ির কার্নিশে যেতে হলে বেশ বড় সড়ো একটা লাফ দিতে হবে, কিন্তু সেটা সমস্যা না, লাফানোর জন্য আমার শরীরে যে মোমেন্টাম তৈরি হবে তাতে দেওয়ালে একটা ছোটোখাটো ধাক্কা খাব। ভারটা যদি কার্নিশের উপরে না রাখতে পারি তাহলে সোজা নিচে এসে পড়ব। দোতলা থেকে পড়ে হয়তো বেশি চোট লাগবে না, কিন্তু তাতে লোক জেগে যাওয়ার ভয় আছে। সাত পাঁচ না ভেবে আমি লাফানোই ঠিক করলাম, পকেটে ঘরের চাবিটা আছে, পড়ে গেলে আবার সামনে দিয়ে এসে ঘরে ঢুকব। মনে মনে ইষ্ট নাম জপ করে আমি লাফ মারলাম। যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেইটাই হলো, দেওয়ালে ধাক্কা লেগে আমার শরীরটা বেশ খানিকটা পিছিয়ে এলো, কিন্তু আমি পড়লাম না। দেওয়ালের ঠিক গায়ে বেরিয়েছিল একটা লোহার রড, সেটা ধরে অর্ধেক ঝুলে রইলাম, আমার একটা পা কার্নিশে একটা হাওয়ায়। আমি আর একটা হাত দিয়ে রডটা চেপে ধরলাম, বাঁ পাটা এমনভাবে ঝুলছে যে সেটাকে উপরে নিয়ে আসা এক কথায় অসম্ভব, অথচ সেটা করতে না পারলেও চলবে না। দেওয়ালে পিঠ দিয়ে আধঝোলা হয়ে থাকতে থাকতে ল্যাম্প পোস্টের আলোটা আমার চোখে পড়ল, হলুদ উজ্জ্বল আলো, এতক্ষণে অন্ধকারটা চোখ সওয়া হয়ে গেছে। তীব্র আলোটা চোখে লাগতেই আমার মাথা ঝনঝন করে উঠল, মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কার্নিশের যে পাশে আমি ঝুলে আছি তার কাছেই একটা বক্স জানলা, দোতলার ভাড়াটেদের। কার্নিশ থেকে ডান পাটাও আমি নিচে নামিয়ে নিলাম, দুহাতে রড ধরে কয়েকবার দোল খেয়ে নিতেই জানলাটা হাতের কাছে চলে এলো, একটা হাত দিয়ে জানলার গ্রিলটা ধরলাম। রীতিমতো অভিজ্ঞ চোরের মতো যখন পাশের বাড়ির ছাদে এসে পৌঁছালাম, তখন আমার শরীরে নানা জায়গায় কাটা ছেঁড়ার দাগ। ছাদে পা রেখে কিন্তু কিছুই দেখতে পেলাম না। এদিক ওদিক তাকাতে চোখে পড়ল ছাদের উল্টো দিকের কোণায় কি যেন সাদা মতো একটা জিনিস পড়ে আছে। আমি সেদিকে এগিয়ে যেতেই সেটা হঠাৎ এক লাফে জীবন্ত হয়ে উঠে আমার দিকে সরে এলো। একটা মোটা বিড়াল আরাম করে ছাদে শুয়ে ঘুমাচ্ছিল। আমাকে দেখে খুব একটা খুশি হয়েছে বলে মনে হলো না, দুবার রাগে ফুঁস ফুঁস করে অন্যদিকে সরে পড়ল। কিন্তু আওয়াজটা আসছিল কোথা থেকে? এখনই বা আসছে না কেন? ছাদের লাগোয়া একটা ঘর আছে, দোতলা থেকে উঠেই সেটা ডান দিকে পড়ে। যতদূর জানি সেখানে কেউ থাকে না, আগে এক বুড়ো ভাড়াটে থাকত। গত মাসে তিনি রক্তভূমি করে মারা যাওয়ার পর থেকে ঘরটা ফাঁকাই পড়ে আছে। ওখান থেকেই কি আসছিল আওয়াজটা? ঘরের জানলা খোলা ছিল, সেদিকে এগিয়ে গেলাম। ভেতরটা কুপকুপে অন্ধকার, প্রায় কিছুই দেখা যায় না। গ্রিলটা ধরে আমি মুখটা কাছে নিয়ে গেলাম। ভালো করে কান পেতে শুনতে পেলাম ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, যেটাকে দাঁত দিয়ে কোনো শক্ত খাবার ছেঁড়ার আওয়াজ বলা যেতে পারে। তবে এত জোরে শব্দ করে কোনো মানুষ খায় বলে তো আমার জানা ছিল না। শব্দটা বোঝার উপায় নেই, এত জোরে শব্দ হচ্ছে অথচ বাড়ির কারো ঘুম ভাঙার নাম নেই। কি ঘুম রে বাবা! জানলার কাছ থেকে সরে এলাম। বিড়ালটা ছাদ পেরিয়ে কোথায় গেল কে জানে। আমি এসে কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ায় নিশ্চয়ই বিরক্ত হয়েছে। কটা বাজে জানি না, 3:30 তো নিশ্চয়ই বেজেছে। ভাবলাম এবার ঘরে ফিরে যাই। একটা ব্যাপার মাথায় আসতেই আমার হাসি পেল। এই গভীর রাতে আমি নিজের ঘর ছেড়ে অন্যের ছাদে লাফিয়ে জানলার ভিতর উঁকি দিচ্ছি, কেউ দেখতে পেলে নিশ্চয়ই চোর ভাবত। না, নিজের পাগলামিতে নিজেই অবাক হয়ে যাই। কদিন থেকেই আমার মনে হচ্ছে আমার নার্ভগুলো হঠাৎ বেশি সজাগ হয়ে পড়েছে, সেজন্যই বোধহয় রাতে ঘুম হয় না। এর একটা কিছু ব্যবস্থা করতে হবে। জানলাটা ছেড়ে সবে পাঁচিলের দিকে সরে আসতে যাচ্ছি, এমন সময় ঘরের ভিতর থেকে ঘুম জড়ানো গলায় কে যেন চেঁচিয়ে উঠল,
কে কে ওখানে?
এই সেরেছে, ঘরে বোধহয় লোক ছিল। আমার হাত লেগে জানলায় একটু শব্দ হয়েছে আর তাতেই জেগে উঠেছে লোকটা। গলা শুনে অবশ্য চেনা কেউ বলে মনে হলো না। এখন কি করা যায়? ধরতে পারলে নিশ্চয়ই চোর ভাববে, দৌড়ে পালানোর উপায় নেই। পাঁচিল থেকে কার্নিশটা অনেকটা নিচে, ধীরে সুস্থে নামতে হবে। অতএব লোকটা দরজা খুলে বেরিয়ে আসলে ছাদেই কোথাও গা আড়াল করা ছাড়া উপায় নেই। কোথায় লুকাই? সেরকম কোনো জায়গাও তো নেই। দরজায় খসখস শব্দ শুনেই বুঝেছি লোকটা ছিটকিনি খুলছে। হঠাৎ মনে পড়ল ছাদের ঘরটার পিছনের দিকে একটা ছোট খুপরি আছে, একটা মানুষের ঢুকে দাঁড়ানোর মতো জায়গা। দিনের বেলা হলে সেখানে লুকানোর কথা ভাবতেও পারতাম না, কিন্তু রাতের অন্ধকার এখনো কাটেনি এবং চাঁদটাও আকাশের এদিকটায় নেই। খুপরিটার ভিতরের দিকে ঢুকে দাঁড়ালে লোকটার খেয়াল না করার একটা ক্ষীণ আশা আছে। ব্যাপারটা নিজের পছন্দ না হলেও আর কোনো উপায় নেই দেখে তাই করলাম। বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। লোকটা আমাকে দেখতে পেলে কেলেঙ্কারি হবে। শুধু আজকের নয়, এ পাড়ায় ইদানিং যত চুরি হয়েছে তার সব দায় আমার ঘাড়ে এসে পড়বে। সুপর্ণা ফিরলে তাকেই বা কী করে বোঝাবো যে মাঝ রাতে কিসের তাড়নায় পাঁচিল ডিঙিয়ে অন্যের ছাদে ঘোরাঘুরি করছিলাম? ঠিক এই সময়ে আমার নাকে একটা বিশ্রী গন্ধ এলো। খুব ক্ষীণ চেনা লাগলো গন্ধটা। এদিকে লোকটা ছাদের চারপাশটা ঘুরে দেখছে, সিমেন্টের মেঝের উপরে খসখস পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে বাড়ছে, মানে সে এদিকেই আসছে। আমি নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পেলাম। আর একটু ভিতরে ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু জায়গা নেই। খুপড়িটা এতটাই ছোট যে আমার একটা হাত আড়াআড়ি পেরিয়ে আছে। লোকটা যখন আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমার দুটো হাঁটু কাঁপছে। কোনো রকমে পিছনের দেওয়ালে সেটে দাঁড়িয়ে আছি। সে কিন্তু এখনো দেখতে পায়নি আমাকে। ভাগ্যি সাথে টর্চ নেই। এই অন্ধকারের চাদরটাই আমার একমাত্র সম্বল।
না, এ পড়াটা চড়ে রাখড়া হয়ে উঠেছে, একটা ব্যবস্থা করতে হবে। এবার
কথাগুলো নিজের মনে বলতে বলতে লোকটা ফিরে গেল। আমারও ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ওহ, এমন বদনামের ভয় জীবনে পাইনি। খুব শিক্ষা হয়েছে, এবার থেকে পাশের বাড়িতে বোম পড়লেও বাইরে বেরোবো না। পা টিপে টিপে খুপড়ি থেকে বেরিয়ে এলাম। টেনশনটা কেটে যেতে খেয়াল করলাম গন্ধটা আগের থেকে বেড়েছে। খানিকটা দূর থেকে আসছে, তাই বোধহয় তীব্রতাটা একটু কম। কোথাও ইঁদুর মরলো নাকি? আমি আবার কার্নিশ টিঙিয়ে এদিকের ছাদে চলে এলাম। হ্যাঁ, তখনই নিশ্চিন্ত। নিজের ছাদ যত খুশি ঘুরি না কেন, কেউ কিচ্ছু বলার নেই। কিন্তু আমার আর বেশিক্ষণ উপরে থাকতে ইচ্ছা করল না। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। গন্ধটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। এখনই সেটার উৎস খুঁজে বের করতে না পারলে ঘুম কেন? কাল সারাদিন বাড়িতে টিকতেই পারবো না। ঘরের চারপাশটা খুঁজে দেখলাম, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ একটা ব্যাপার চোখে পড়তে আমার গলার কাছটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেল। ছাদে যাওয়ার সময় হাওয়া ঢুকবে বলে জানলার একটা পাল্লা খুলে রেখেছিলাম, এখন সেটা বন্ধ। শুধু বন্ধই নয়, রীতিমতো ছিটকানি দিয়ে ভিতর থেকে বন্ধ করা। কে বন্ধ করলো? ঘরে তো কেউ ছিল না, বাইরে থেকে কারোর ঢোকা সম্ভব নয়, একমাত্র যদি না কেউ ছাদ দিয়ে ঢুকে থাকে। কিন্তু তাই বা কী করে? ব্যাপারটা মনে হতেই আমার ভয়টা আরো বেড়ে গেল। আমি পাশের বাড়ির ছাদে ছিলাম, সেই সময়ে কেউ আমার ঘরে ঢুকেছে, এবং যদি ঢুকে থাকে তাহলে সে এখনো বেরিয়েছে কিনা আমি জানি না। যদি চোর হয় তাহলে ভয়ের কিছু নেই, কারণ আমার ঘরে মহামূল্য তেমন কিচ্ছু নেই, ওই বাক্সের ভিতরে গয়নাগুলো ছাড়া। কিন্তু সেটার চাবিও তো আমার কাছে নেই, সুপর্ণার ব্যাগেই থাকে সেটা। লাইট জ্বাললাম না, চোর অস্ত্রধারী কিনা আমি জানি না, অতএব সম্মুখ সমরে গিয়ে আমার লাভ নেই। আগের মতোই বিছানার উপর শুয়ে গভীর ঘুমের ভান করলাম। হঠাৎ একটা চেনা গলা শুনে আমি চমকে উঠলাম। সুবর্ণা, এত রাতে সে পাশের ঘরে কি করছে? তার তো এখানে থাকার কথা না। তাছাড়া সে যদি এখানে আসেই আমাকে জানাবে না কেন? মাঝরাতে ছাদ ডিঙিয়ে তোর আমার মনের ভুল। একটু পরেই বুঝলাম আমার মনের ভুল নয়। সে ধীরে ধীরে ঘরে এসে ঢুকল। একটা কালো শাড়িতে গোটা শরীরটা ঢাকা, আঁচলটা মাথার পিছন দিয়ে ঘোরানো যাতে দরকার পড়লেই সেটা দিয়ে মুখ ঢাকা যায়। আমি উঠলাম না, কেমন যেন খটকা লাগছে আমার। কি একটা ব্যাপার যেন ভুলে যাচ্ছি, সবকিছুই আমার জানা অথচ কিছুতেই মনে পড়ছে না। সুপর্ণা আমার দিকে ফিরেও তাকালো না, সে হ্যান্ডব্যাগ থেকে বাক্সের চাবি বের করছে। আমার এই অবস্থাতেও হাসি পেল, নিজের জিনিস নিজেই রাত দুপুরে এসেছে চুরি করতে। হঠাৎ একটা ব্যাপার খেয়াল হতেই আমার হৃৎপিণ্ডটা প্রায় আধ মিনিটের জন্য বন্ধ হয়ে গেল। মনে পড়েছে খুব অস্পষ্ট ছেঁড়া ছেঁড়া ছবির মতো কয়েকটা দৃশ্য, না দৃশ্য নয, অনুভূতি। দৃশ্যগুলো সব আমার কল্পনা। টেপ রেকর্ডারটা নিয়ে উঠে পড়লাম, এক পা করে হেঁটে চলে এলাম পাশের ঘরে। সুবর্ণা এখনো বাক্স খোলায় মশগুল। আমি ঘরের টেবিলের উপর টেপটা রেখে অন করলাম। তারপর যে ব্ল্যাঙ্ক ক্যাসেটটা একটু আগে কবিতা রেকর্ড করেছিলাম সেটা ঢুকিয়ে প্লে বাটনটা টিপে দিলাম। আবার আগের মতোই শোঁ শোঁ শব্দ, কিচ্ছু রেকর্ড হয়নি। কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়, আমি অপেক্ষা করে আছি শেষটার জন্য। শব্দটা কিছুক্ষণ চলার পর অদ্ভুতভাবে খারাপ হয়ে যাওয়া টেপ রেকর্ডারের ভিতর থেকে বেরিয়ে এলো সেই কুকুরের ডাকটা। তার মানে সব রেকর্ড হয়েছে, হয়নি খালি আমার গলাটা। কেন? আমি আর অবাক হলাম না, চলে এলাম পাশের ঘরে। এতক্ষণে বাক্সটা খুলে ফেলেছে সুপর্ণা। আমার অনিদ্রা, আমার নার্ভগুলোর অতি সক্রিয়তা, আমার অন্ধকারে মিশে যাওয়ার ক্ষমতা, আমার গলা রেকর্ড না হওয়া, সব প্রশ্নের উত্তর ওই বাক্সটার ভিতরে। ধীরে ধীরে বাক্সের ডালাটা সরিয়ে ফেলল সুপর্ণা। শাড়ি নয়, গয়না নয়, ওর ভিতরে হাত পা মোড়া অবস্থায় একটু কুকড়ে শুয়ে আছে একটা লাশ, আমার লাশ। তিন দিনের বাসি মরা, পাথরের মতো শক্ত হয়ে আছে, স্থানে স্থানে পচন ধরা শুরু হয়েছে। সে গন্ধ অবশ্য অন্য কারোর পাওয়ার কথা নয়, অন্তত দু একদিনের মধ্যে নয়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। একটা কালো কাপড়ে মৃতদেহটাকে ঢুকিয়ে ধীরে ধীরে সাবধানে ঘরের চাবিটা খুলছে সুপর্ণা। আমি কিছু বলতে চেয়েও পারলাম না। সে সিঁড়ি দিয়ে নেমে যেতে আমি এক দৌড়ে ছাদে চলে এলাম। কালো কাপড়ে জড়ানো দেহটাকে একটা গাড়ির পিছনে তুলল সে। আমি ছাদের পাঁচিল ধরে এক দৃষ্টি দেখতে লাগলাম। ধীরে ধীরে আমার চিন্তা ভাবনাগুলো ছোট হয়ে আসতে লাগলো। আমার গলন্ত মনের কোনো এক গহ্বর থেকে অদ্ভুত আধার এসে ক্রাশ করছে আমাকে, নিয়ে যাচ্ছে অন্তহীন সময়ে।
Toda mi esperanza eres tú, eres tú.
যারা বিগত চার বছর ধরে মিডনাইট হরর স্টেশনকে এক টানা ভালোবেসে গেছেন তাদের ধন্যবাদ জানানোর ভাষা আমাদের কাছে সত্যি নেই। দেখতে দেখতে আরও একটা বছর এসে পড়ল হাতের কাছে। আপনাদের সবাইকে আসন্ন নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।